বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 18 এপ্রিল, 5 বৈশাখ এবং ফার্সি 29 ফারবার দিন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ভারতে মুসলমানদের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের দুর্ব্যবহারের প্রতিবাদে নয়াদিল্লিতে বিক্ষোভ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং মুসলিমদের সম্পত্তি বুলডোজার দিয়ে ধ্বংস করার প্রতিবাদে ভারতের সুপ্রিম কোর্টে জমিয়তে ওলামায়ে হিন্দের আবেদন সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে উদযাপিত হল সেনাবাহিনী দিবস। দখলদার ইসরায়েলের কেন্দ্রস্থলে হামলার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন আইন প্রণেতা ইলহান ওমর বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দাবি ভণ্ডামিপূর্ণ, কারণ আইসিসির সদস্য নয় আমেরিকা। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য কারো ওপর চাপ প্রয়োগ সম্ভব নয়, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এবং জেল থেকে মুক্তি পেয়েই মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিলেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী সাধু নরসিংহানন্দ, চলছে সমালোচনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামান্যতম তৎপরতার জবাবে দখলদার ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত করা হবে। তিনি আজ জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এ হুঁশিয়ারি দেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, শত্রুর যে কোনো বিদ্বেষী তৎপরতার জবাব দেয়া হবে। ইসরায়েলের সব ধরনের তৎপরতার উপর ইরানের সামরিক নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী সার্বক্ষণিক নজর রেখেছে বলে জানান রাইসি। তিনি বলেন, ইরানের সামরিক শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্বেই আলোচিত। সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে ইব্রাহিম রাইসি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই বাহিনী বিশ্বের সব বঞ্চিত ও নির্যাতিত মানুষের আস্থা ও আশার স্থলে পরিণত হয়েছে, কারণ ইসলামী ইরানের নীতিতে মজলুমদের প্রতি সমর্থনকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী মার্কিন নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে নিয়েছে এবং নিজেদের শক্তি বাড়াতে কাজে লাগিয়েছে। সামরিক শিল্পের উন্নয়নে এই নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি কাজে লেগেছে বলে তিনি জানান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশাল আকারের নতুন ড্রোন
গাজায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এই ড্রোনের নামকরণ করা হয়েছে। এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উঠতে পারবে। 35,000 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারে। গাজায় ড্রোন একসঙ্গে 13টি বোমা বহনে সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, এই ড্রোনের সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এটি এখন অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত। গত মে মাসে এই ড্রোন তৈরির খবর দেয় ইরান। গত বছর গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরায়েল যেদিন যুদ্ধ বন্ধ করেছিল, ঠিক সেদিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করে। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক রোববার সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তার সঙ্গে কথা বলেন। তিনি সুইডেনে ড্যানিশ উগ্রপন্থী একটি গোষ্ঠীর হাতে মহান আল্লাহর কালামে পাকের অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বাক স্বাধীনতার অপব্যবহার করে মহাগ্রন্থ আল কোরআনের অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। মহাপরিচালক বলেন, বিশ্বে 200 কোটিরও বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাকে কোনো অবস্থায় বাক স্বাধীনতার নামে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। সুইডেনে ডেনমার্কের উগ্র চরমপন্থী স্ট্রাম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করেছে। পালুদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কোরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বর্বরতা ও যুদ্ধ অপরাধ প্রমাণ করতে চাইলে আমেরিকার উচিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC যোগ দেয়া। তিনি বলেন যে মার্কিন প্রশাসন ইউক্রেনে যুদ্ধ অপরাধের জন্য রাশিয়ার বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করছে, সেই আমেরিকা আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয়নি। রোম ঘোষণার মধ্য দিয়ে 1998 সালে ICC প্রতিষ্ঠিত হয় এবং 2000 সাল থেকে এটি কার্যকর হয়। সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ICC প্রতিষ্ঠিত হওয়ার চুক্তিতে সই করলেও তিনি বলেছিলেন, এই আদালতের কার্যকারিতা মূল্যায়ন করার আগ পর্যন্ত তিনি একটি অনুসমর্থনের জন্য সিনেটে পেশ করবেন না। পরবর্তীতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রোম ঘোষণা থেকে আমেরিকার স্বাক্ষর প্রত্যাহার করে নেন এবং তার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, আমেরিকার কোনো নির্বাচিত নেতা বা সামরিক কর্মকর্তাকে এই আদালতের বিচারের আওতায় আনা যাবে না, তা না হলে আইন তৈরি করে রেখেছে। কিন্তু আমেরিকা এই আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার কোনো শত্রু দেশকে বিচারের আওতায় আনতে কখনো লজ্জাবোধ করে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না সে বিষয়ে চাপ দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ঢাকায় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে তিনি একথা বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন আশরাফুর রহমান। এ সম্পর্কে এখন রয়েছে আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না সে বিষয়ে ফোর্স করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে তিনি এ মন্তব্য করেন। কাজী আব্দুল আওয়াল বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না সে বিষয়ে ফোর্স করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে দায়িত্ব থাকবে আহ্বান করা যে আপনারা আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে অংশ না নিলে কিন্তু গণতন্ত্র বিকশিত হবে না। গণতন্ত্র বিকশিত হয় নির্বাচনের মাধ্যমে। সবাইকে চেষ্টা করতে হবে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কাজী হাবিবুল আওয়াল বলেন, নির্বাচনে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিচরণ যদি থাকে তারাও রিপোর্ট করতে পারবেন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এসব বিষয়ের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমাদের সাধারণভাবে ওপেন হতে হবে, তথ্য দিতে হবে বলে আমরা মনে করি। নির্বাচন কমিশনের এ ধাপের সংলাপে 39 জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে সংলাপে উপস্থিত হয়েছেন 26 জন। বর্তমান নির্বাচন কমিশন গত 13 মার্চ প্রথম দফায় 30 শিক্ষাবিদকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছিল, তাতে সাড়া দিয়ে 15 জন উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার সংলাপে 39 বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানালে সংলাপে অংশ নেন মাত্র 19 জন। আর তৃতীয় দফার সংলাপে আমন্ত্রিত 34 সাংবাদিকের মধ্যে 23 জন ইসির বৈঠকে অংশ নেন।
আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টটি শুনলেন। ভারতের হরিদ্বারে উগ্র হিন্দুত্ববাদী সাধু ইয়েতি নরসিংহানন্দ নিজের জামিনের শর্ত লঙ্ঘন করে ফের মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দিয়েছেন। দেশের রাজনৈতিক ব্যবস্থা মুসলিমদের দিকে ঝুঁকে পড়েছে বলে তিনি দাবি করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের হরিদ্বারে বিদ্বেষমূলক বক্তৃতা মামলায় জামিনে মুক্তিপ্রাপ্ত উগ্র হিন্দুত্ববাদী সাধু ইয়েতি নরসিংহানন্দ হিমাচল প্রদেশের উনায় একটি ধর্মীয় সম্মেলনে তার জামিনের শর্ত লঙ্ঘন করে ফের মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দিয়েছেন। এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ ওই সভায় সংগঠকরা হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য উন্মুক্ত আহ্বান জানান এবং বক্তারা মুসলিমদের হত্যার আহ্বান জানান। ওই ধর্মীয় সভার আয়োজকদের মধ্যে সত্যদেব সরস্বতী নামে একজন এনডিটিভিকে বলেন, এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান এবং এখানে প্রশাসনের অনুমতি নেওয়ার দরকার নেই। তিনি বলেন, আমরা আইনে বিশ্বাস করি না, আমরা কাউকে ভয় করি না, এখানে আমরা সত্য বলছি, কোনো বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছি না। ওই অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ইয়েতি নরসিংহানন্দ বলেন, বর্তমানে হিন্দু সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে। তার দাবি, আগে শুধু অমরনাথ যাত্রা ও বৈষ্ণোদেবী যাত্রায় পাথর নিক্ষেপ করা হতো, এখন রামনবমী, হনুমান জয়ন্তী, যে কোনো হিন্দু উৎসবে পাথর নিক্ষেপ হচ্ছে। হিন্দুদের জন্য এর চেয়ে খারাপ আর কি হতে পারে? এতে নরসিংহানন্দ আরও বলেন, দেশের রাজনৈতিক ব্যবস্থা মুসলিমদের দিকে ঝুঁকে পড়েছে, এই কারণেই হিন্দুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। হিন্দুদের উচিত আরও বেশি করে সন্তান উৎপাদন করা এবং তাদের শক্তিশালী করা, যাতে তারা তাদের পরিবারকে রক্ষা করতে পারে। গত জানুয়ারিতে হরিদ্বারে একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্যই এতে নরসিংহানন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই কর্মসূচিতে মুসলিমদের গণহত্যার আহ্বান জানানো হয়েছিল। গত 18 ফেব্রুয়ারি নরসিংহানন্দ জামিনে মুক্তি পান। যদিও চলতি মাসের শুরুতেও ইয়েতি নরসিংহানন্দ দিল্লির বুড়ারিতে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়ে একটি ঘৃণ্য বক্তব্য দিয়েছিলেন। পুলিশ ইয়েতি নরসিংহানন্দের নামে একটি FIR নথিভুক্ত করেছিল। এবার উনায় স্বাধী অন্নপূর্ণা সহ বেশ কয়েকজন উপস্থিত লোকজন ঘৃণ্য বক্তব্য দিয়েছেন, যেখানে তারা আবারও মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের ডাক দিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানে তালেবান সরকারের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে নির্বিঘ্নে পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। আফগান সরকারের উদ্দেশ্যে বলা হয়, আপনারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন না। এদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও কুনার প্রদেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান ও কামান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 47 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক সাবির আহমদ ওসমানি গণমাধ্যমকে বলেন, খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানের সীমানা বিভাজনকারী রেখা ডুরান লাইনের কাছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় 41 জন নিহত হয়েছেন। এছাড়া কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে বলে সেখানকার একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংখ্যালঘু মুসলমানরা ব্যাপক বিক্ষোভ করেছে। মোদী সরকারের বিরুদ্ধে তাদের বিক্ষোভের কারণ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশাল মুসলিম জনতা ব্যাপক বিক্ষোভ করেছে। মুসলমানদের সঙ্গে ভারত সরকারের দুর্ব্যবহারের প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সংবিধান লঙ্ঘন করে দেশকে একটি হিন্দু আধিপত্যবাদী রাষ্ট্রে পরিণত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার মুসলমানদের সঙ্গে পুনরায় দুর্ব্যবহার শুরু করেছে। তারা ইসলামী দাওয়া সেন্টার বন্ধ করে দিয়েছে। এই হুজুয়াতেদে এই সংস্থা নাকি স্বাস্থ্য প্রোটোকল মেনে চলতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ভারতের মুসলমানদেরকে করোনা ভাইরাস ছড়ানোর জন্য অভিযুক্ত করেছে তারা। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে যথারীতি তাদের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। মূলত তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শিবসেনা এবং আরএসএস এর মতো উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর সন্তোষ অর্জন করা। এই গোষ্ঠীগুলোর সরকারের পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘুদের ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ বৃদ্ধি করে যাচ্ছে। ভারতের বিরোধী দলগুলো মোদী এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে এই দলটি ভারতীয় সমাজকে মেরুকরণ করার চেষ্টা করছে, ভারতের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অভিন্ন পোশাক পরতে বাধ্য করার মতো সামাজিক সমস্যাগুলো উত্থাপন করছে। ভারতের অশোকা বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ এবং আইনজীবী প্রফেসর বীণা সীতাপতি পিবিডি পাতানি বলেছেন, মোদী সরকার এবং বিজেপির সাফল্যের অন্যতম হাতিয়ার হল সংখ্যালঘু ইস্যুতে হিন্দুদের ঐক্যের ব্যাপারে মনোনিবেশ করা। আরএসএস গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছে যে হিন্দুদের ব্যর্থতার মূল কারণ হচ্ছে ঐক্যবদ্ধ না হওয়া। এই বিশ্বাস তাদের সাংগঠনিক নীতিমালার অংশ হয়ে উঠেছে। মোদী সরকারের অর্থনৈতিক ব্যর্থতা সহ অভ্যন্তরীণ বিচিত্র সংকট ধামাচাপা দেওয়ার জন্য সংখ্যালঘু ইস্যুকে কাজে লাগাচ্ছে। বিশেষ করে মুসলমানদের উপর নানা রকম চাপ প্রয়োগ করে তাদের ব্যর্থতাগুলোকে এবং চ্যালেঞ্জগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। মজার ব্যাপার হল, উগ্র হিন্দুরা মোদী তথা বিজেপি সরকারের ব্যর্থতার সমালোচনা না করে তারা হিন্দুত্ববাদী মতাদর্শ নিয়ে ব্যস্ত রয়েছে, আর বিজেপির মতো হিন্দুত্ববাদী নেতারা ওই সুযোগকে কাজে লাগাচ্ছে। মুসলমানরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, তারা তাই ভারতের সংবিধানের প্রতি সম্মান দেখিয়ে সকল ধর্ম, বর্ণ, গোত্র, মাঝহাবের ঐক্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার পক্ষপাতী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনায় শুনছিলেন নয়াদিল্লিতে মুসলমানদের বিক্ষোভের কারণ সম্পর্কে। এদিকে ভারতীয় মুসলমানদের সম্পত্তিও ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে জমিয়াতে ওলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছে। এ সম্পর্কে শুনুন কলকাতা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের সম্পত্তিতে বুলডোজার চালানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে জমিয়ত উলামায়ে হিন্দ। আজ সোমবার হিন্দি গণমাধ্যম জনসত্তা সূত্রে প্রকাশ, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে সহিংসতা এবং অপরাধমূলক ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের সম্পত্তিতে বুলডোজার চালানোর বিরুদ্ধে ওই আবেদন দায়ের করা হয়েছে। জমিয়ত উলামায়ে হিন্দ বলেছে, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও গুজরাটে মুসলিমদের সম্পত্তির উপর বুলডোজার চালানো হচ্ছে। জমিয়ত উলামায়ে হিন্দ আদালতে দেওয়া আবেদনে মুসলিমদের বিরুদ্ধে বুলডোজার চালানো বন্ধ করার আবেদন জানিয়েছে। তারা ফৌজদারি মামলায় জড়িত মুসলিম সম্প্রদায়ের লোকেদের বাড়ি ঘর ভেঙে ফেলাকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে জমিয়ত উলামায়ে হিন্দ বলেছে, আদালতের নির্দেশের পরেই এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আবেদনে বলা হয়েছে, এ ধরনের কোনো স্থায়ী তাৎক্ষণিক ব্যবস্থা না নিতে আদালতকে নির্দেশনা দিতে হবে। আদালতের কাছে সংগঠনটি দাবি জানিয়েছে যে শাস্তি হিসেবে একটি আবাসিক বাড়ি ভেঙে দেওয়া যায় না। এ সম্পর্কে জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
কেন্দ্র জমিয়াত সেটা নিশ্চয় খুব গুরুত্বপূর্ণ ভাবে দায়িত্ব পালন করেছে, আমরা রাজ্যের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো। ভারতবর্ষে এরকম কোন দৃষ্টান্ত আজ পর্যন্ত নেই, স্বাধীনতার পর থেকে আমরা যে দেশ পরিচালনা হচ্ছে পরিচালিত, এটা একটা ব্যতিক্রম ঘটনা। এটা এর খুব সুদূর প্রসারী একটা প্রভাব আছে, এটাকে যদি হজম করে নেওয়া হয় বা হজম হয়ে যায় তাহলে এরপরে পরিস্থিতি যে আরো খারাপের দিকে যাবে সেটা ভাবাই যেতে পারে, বলা যেতে পারে। সুতরাং সুপ্রিম কোর্টকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, যাতে সংবিধান বাঁচানো যায়, দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইসরায়েল এই ধরনের অপরাধ সারা বিশ্বের সামনে করে চলেছে, ভারত কি সেই পথে হাঁটছে? সেরকমই একটা নজির তৈরি করলো,
বলছিলেন মুফতি আব্দুস সালাম। জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, বিভিন্ন রাজ্যে মুসলিমদের সম্পত্তির উপর বুলডোজার চালানোর বিরুদ্ধে জমিয়ত উলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টে গেছে। আজ শুধু সংখ্যালঘুরা নয়, দেশের সংবিধান ও গণতন্ত্র হুমকির মুখে। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের বিষয়ে জমিয়ত নেতা মাওলানা মাদানী বলেন, সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিমদের ধ্বংস করার জন্য বুলডোজারের বিপজ্জনক রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে জমিয়ত উলামায়ে হিন্দ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক বিশেষ আলোচনা।
يا شهر العتق من النيران يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 16তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দাও খোদা বেড়ে দাও ইমানের দৃষ্টি, রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি, রহমতে পূর্ণ পাপরাশে চূর্ণ রমজানের ফলটা আহা বেশ মিষ্টি। পবিত্র রমজান আত্মশুদ্ধির জন্য সর্বোত্তম মাস। আত্মশুদ্ধির জন্য কোরআন অধ্যয়ন বা গভীর মনোযোগ দিয়ে কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তাভাবনা করা জরুরি। এছাড়াও মহাপুরুষদের মনোনীত বা পঠিত দোয়াগুলো মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে ও আত্মশুদ্ধির পথে সহায়তা করে বলে পবিত্র রমজান মাসে এ ধরনের দোয়া বা মোনাজাত পাঠ করাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন আধ্যাত্মিক সাধক ও বিশেষজ্ঞরা। এ ধরনের বিশেষ দোয়ার মধ্যে রয়েছে মোনাজাত, শাবানিয়া, দোয়ায়ে কোমাইল, দোয়ায়ে ইফতিতাহ, কুফার মসজিদে পঠিত হজরত আলীর দোয়া, দোয়াই জৌশানে কাবির ও দোয়ায়ে জৌশানে সাগির, দোয়ায়ে মাকারিমুল আখলাক ইত্যাদি। ইমাম সাজ্জাদ আল ইসলামের রচিত দোয়ার বই সব মুমিন মুসলমানদের কাছে রাখা উচিত। এ বইয়ে উল্লেখিত অন্যতম বিখ্যাত দোয়া হল দোয়ায়ে মাকারিমুল আখলাক।
মোনাজাতে শাবানিয়ার এক অংশে বলা হয়েছে, হে আমাদের ইলা, আমাদেরকে ওই সব ব্যক্তির অন্তর্ভুক্ত করবেন না যাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন এবং যাদের ভুল ত্রুটি তাদেরকে আপনার ক্ষমা থেকে বাধাগ্রস্ত করেছে। হে আমাদের ইলা, আপনি আমাদেরকে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আপনার দিকে পুরোপুরি রুজু হওয়ার তৌফিক দিন। আমাদের অন্তরের চোখগুলোকে আপনার দিকে দৃষ্টি দেওয়ার মাধ্যমে আলোকিত করে দিন, যাতে করে আমাদের অন্তর্চক্ষুর দৃষ্টি আলোর পর্দাগুলো ভেদ করে মহত্বের খনিতে গিয়ে উপনীত হয় এবং আপনার পবিত্র সত্তার সম্মানের সাথে আমাদের আত্মা সংযুক্ত হয়।
হযরত আলী আল ইসলাম আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে কোরআনের নানা আয়াত উল্লেখ করে মোনাজাত করতেন, হে আল্লাহ আমাকে সেদিনের অনিষ্ট থেকে বাঁচান যেদিন ধন সম্পদ ও সন্তান কোনো উপকারে আসবে না, কেবল সে ছাড়া যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। যেদিন জালেম নিজের হাতে কামড় দিতে দিতে বলবে, আফসোস যদি রাসূলের অনুসারী হতাম, যেদিন অপরাধীদের চেহারা দেখেই চেনা যাবে, এরপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে, যেদিন বাবা তার ছেলের এবং ছেলেও তার বাবার কোনো কাজে আসবেন। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য, যেদিন জালিমদের ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না, তাদের জন্য থাকবে অভিশাপ এবং মন্দ ঘর, যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর, যেদিন পালিয়ে যাবে মানুষ আপন ভাই মা বাবা স্ত্রী ও সন্তানদের কাছ থেকে, যেদিন গোনাহগার পণ হিসেবে নিতে চাইবে সন্তান সন্ততিকে, স্ত্রীকে ভাইকে ও তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং এমন কি নিজেকে বাঁচাতে পৃথিবীর সব কিছু দিতে চাইবে, কিন্তু না কখনো নয়। নিশ্চয়ই এটা লেলিহান আগুন যা শরীরের গোশত ও চামড়া ঝলসিয়ে নিঃশেষ করে দেবে।
কোরআনের এই আয়াতগুলো থেকে আমাদের উচিত শিক্ষা নেয়া। আমাদের ভাবা উচিত, আমরা যদি পাপ করে থাকি এবং আল্লাহ যদি আমাদের পাপগুলো ক্ষমা না করেন, তাহলে আমাদের কি উপায় হবে? অতীতের পাপগুলো ক্ষমা করা হলো কিনা তা জানার উপায় নেই বলে সবসময় আল্লাহর রহমতের প্রত্যাশী হতে হবে এবং সবসময়ই সবিনয়ে ক্ষমা প্রার্থনা অব্যাহত রাখতে হবে। এছাড়াও কোনো নতুন পাপে যেন জড়িয়ে না পড়ি সেজন্য মহান আল্লাহর সাহায্য চাইতে হবে।
ক্ষমতার লোভ বা পদের লোভ মানুষের আত্মসংশোধনের পথে একটি বড় বাধা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক হাদিসের ভাষ্যে বলা হয়েছে, কিয়ামতের দিন সেই সব কর্মকর্তা বা নেতাকে হাতে পায়ের শিকল বা ডান্ডাবেড়ি পরিয়ে প্রকাশ্যে বিচারের মুখোমুখি করা হবে, যাদের অধীনে দশজন বা তারও বেশি ব্যক্তি বা কর্মী ছিল। তদন্ত বা বিচারে যদি প্রমাণ হয় যে এই নেতা বা কর্মকর্তা কখনো তার অধীনে থাকা কারো প্রতি অন্যায় আচরণ করেননি, বরং তার অধীনে থাকা সবাই তার উপর সন্তুষ্ট ছিল, তখনই ওই ডান্ডাবেড়ি বা শেকল খুলে ফেলা হবে। আমিরুল মোমিনীন এই হাদিস বর্ণনা করে বলেছেন, মহানবীর মুখে যখন এই হাদিস শুনেছি তখন থেকে আমার মধ্যে নেতা বা কর্মকর্তা হওয়ার ব্যাপারে আর বিন্দুমাত্র আকর্ষণও থাকেনি। হযরত আলী আল ইসলাম খলিফা হওয়ার পরও খেলাফতের বস্তুগত সুবিধা বা পার্থিব সম্মানের প্রতি তার আকর্ষণহীনতা তুলে ধরে বলেছিলেন, আমার কাছে এর বস্তুগত মূল্য একটি ছেঁড়া জুতার ছেঁড়া ফিতা বা উটের নাকের পানির মতোই মূল্যহীন।
অবশ্য হযরত আলী এটাও বলেছেন, যে কেউ যদি কোনো পদের ব্যাপারে যোগ্যতা রাখে তাহলে সেই পদের প্রতি তার দাবি লোভ নয়। হযরত ইউসুফ নিজেই প্রস্তাব দিয়ে মিশরের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন যোগ্যতার কারণেই। মহান আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের লোভ থেকে দূরে রাখুন। এবারে শোনা যাক ১৬তম রমজানের দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার সৎ বান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও, আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার খোদাইত্বের শপথ করে বলছি, আমাকে তোমার রহমতে বেহেশতে স্থান দাও, হে জগৎসমূহের প্রতিপালক।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার ৭৬তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি, তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি হতে হলে তার নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। মহান আল্লাহর পবিত্র নামগুলো কেবল এক একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে এসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর আসমাউল হুসনার তালিকাভুক্ত এমনই নাম হল আল মুকসিত, তথা ন্যায় বিচারকারী বা ইনসাফকারী ও সত্য সন্ধানী বা ন্যায়কামী। মহান আল্লাহ সর্বাবস্থায় ন্যায় বিচারক এবং তিনি ন্যায় বিচারক ও ন্যায় বিচার কামীদের ভালোবাসেন। মহান আল্লাহ ন্যায় বিচার করতে তার বান্দা তথা মানুষকে আহ্বান জানান এবং এ বিষয়ে ব্যাপক উৎসাহ দিয়েছেন। মহান আল্লাহ এই প্রসঙ্গে সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতে বলেছেন, তোমরা ন্যায় বিচার করো, আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। মহান আল্লাহ ন্যায় বিচারক হিসেবে সবাইকে তাদের প্রয়োজন ও লক্ষ্যের আলোকে সুযোগ সুবিধা দিয়ে থাকেন। এইসব সুযোগ সুবিধা বা নিয়ামত বস্তুগত ও আধ্যাত্মিক উভয় ধরনেরই হয়ে থাকে।
মহান আল্লাহ নিজের ন্যায় বিচারক হওয়ার কথা সূরা আলে ইমরানের ১৮ নম্বর আয়াতে এভাবে উল্লেখ করেছেন, মহান আল্লাহ নিজের একত্বের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে তাঁর পবিত্র সত্তা তথা এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা খোদা নেই, যিনি কেস্ত বা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী এবং ফেরেশতাকুল ও জ্ঞানীরাও তাঁর একত্বের সাক্ষ্য দেন। তিনি ছাড়া আর কোনো খোদা নেই যিনি সবকিছুর উপর কর্তৃত্বশীল ও জ্ঞানী। এই আয় থেকে এটাও বোঝা যায় যে মহান আল্লাহ সব সৃষ্টি ও অস্তিত্বের উপর কর্তৃত্বশীল ও তিনি ন্যায় বিচারের অবিচল অটল থাকেন এবং তিনি প্রত্যেককে তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী দান করে থাকেন। এই আয়াতের শেষাংশে মহান আল্লাহর দুই নাম আজিজ ও হাকিম নাম এসেছে। এর অর্থ মহান আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কর্তৃত্ব বা ক্ষমতা ও হেকমাত বা কৌশল তথা প্রজ্ঞার প্রয়োগ করেন। পবিত্র কোরআনে আমরা দেখতে পাই মহান আল্লাহ খুব স্পষ্টভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন, যেমন সূরা আরাফের ২৯ নম্বর আয়াত, সূরা নিসার ১৩৫ নম্বর আয়াত এ প্রসঙ্গে দ্রষ্টব্য।
সূরা নিসার ১৩৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা ন্যায়ের উপর অবিচল থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনদের যদি ক্ষতিও হয় তবু, কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি, অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না, আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত। মহান আল্লাহ নিজে ন্যায় বিচারক, তাই তিনি ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। আর যারা জালিম এবং অন্যদের উপর নিজের স্বার্থান্ধ মত চাপিয়ে দিতে অভ্যস্ত তথা বলদর্পী, তাদেরকে মহান আল্লাহ জাহান্নামের জ্বালানি কাঠ বলে উল্লেখ করেছেন। এ ধরনের জালিমদেরকে আরবিতে কাসেতিন বলা হয়। আমিরুল মোমিনিন হযরত আলীও তাদের নিন্দা করেছেন। এই শ্রেণীর মানুষই হযরত আলীর ন্যায় বিচারপূর্ণ শাসনের মোকাবেলায় বিদ্রোহ করেছিল, অজুহাতে হযরত আলীর সরকারের পতন ঘটানোর চেষ্টা করেছিল।
মহান আল্লাহ ন্যায় বিচারক হওয়া সত্ত্বেও জালিমদের জুলুম বা পাপ কাজের সঙ্গে সঙ্গে তাদের শাস্তি দেন না, বরং তিনি ধৈর্য ধরেন যাতে কেউ কেউ নিজের ভুল বোঝার ও তওবা করার সুযোগ পায়। অন্যদিকে মহান আল্লাহ মানুষকে ভালো ও মন্দ উভয় পথই বেছে নেয়ার স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ সবাইকে জোর করে সত্যের পথে আনতে পারেন, কিন্তু আল্লাহ চান মানুষ নিজের জ্ঞান ও প্রজ্ঞা ব্যবহার করে নিজেই ন্যায় ও সত্যের পথ বেছে নেবে, আর এভাবেই মানুষ পূর্ণতা অর্জন করবে।
আবার মহান আল্লাহ কখনো কখনো জালিমদেরকে জুলুম ও বিভ্রান্তির মধ্যেই মগ্ন রাখেন, কারণ এই জালিমরা ভালো পথের দিকে ফিরে আসার সব সেতুগুলো নিজেদের হাতেই ধ্বংস করেছে, তাই তারা আল্লাহর পক্ষ থেকে সুপথ বা পথ নির্দেশনা পাওয়ার যোগ্যতাই রাখে না। ইয়াজিদের সেনাদের হাতে বন্দী হওয়ার পর তার সামনেই ইমাম হুসাইনের বোন হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা পথভ্রষ্ট ও অভিশপ্ত ইয়াজিদের এই বিশেষ অবস্থার দিকটি খুব ভালোভাবে ফুটিয়ে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, তুমি আজ উল্লসিত আর ভাবছ যে দুনিয়াটাকে আমাদের জন্য সংকীর্ণ করে ফেলেছ ও আকাশের দিগন্তগুলো আমাদের জন্য বন্ধ করে দিয়েছ ও আমাদেরকে যুদ্ধবন্দীদের মতো এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নিয়ে যাচ্ছ। এসব কি তোমার ক্ষমতার নিদর্শন? কিংবা আল্লাহ দরবারে তোমার কি কোনো ক্ষমতা ও সম্মান আছে? আল্লাহ দরবারে প্রবেশের কোনো পথ কি আমাদের জন্য খোলা নেই? তুমি ভুল করছ। তোমাকে এই যে সুযোগ ও স্বাধীনতা মহান আল্লাহ দিয়েছেন তা এজন্যই যে যাতে তোমার পাপের বোঝা ভারী হতেই থাকে এবং তোমার জন্য কঠিন খোদাই শাস্তি অপেক্ষা করছে। তাই কিছুটা শান্ত ও সুস্থির হও। তুমি কি মহান আল্লাহর এই বাণী ভুলে গেছে যে তিনি বলেছেন,
খোদাদ্রোহের প্রতীক বা কাফেররা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে তাদের পাপ বাড়তেই থাকে। বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। মহান আল্লাহর মুকসিত নামের রঙে যারা রঙিন হতে চান তাদের অবশ্যই ন্যায় বিচারকামী হতে হবে জীবনের সব ক্ষেত্রে। তাদেরকে হতে হবে মজলুমের সাহায্যকারী এবং এতে যদি নিজের ক্ষতিও হয়, খোদা সচেতনতা বা খোদা ভীতি অর্জনের জন্য তথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ন্যায় বিচারকামী হওয়া জরুরি। মানব জাতির জন্য ন্যায় বিচার ও পূর্ণতার শ্রেষ্ঠ আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ন্যায়পন্থীদের সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই ন্যায় বিচারকামীরা কিয়ামতের দিন আল্লাহর কাছে আলোকিত আসন বা মঞ্চসমূহের অধিকারী হবেন। তারা হলেন সেই সব ব্যক্তি যারা রায় বা মতামত প্রদানে ও পরিবার এবং সহধর্মিণীদের মধ্যে এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যায় বিচার পালন করে থাকেন।
তো শ্রোতাবন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। আমাদের অনুষ্ঠান সূচিতে কিছুটা রদ বদল হয়েছে অনিবার্য কারণে, সেজন্য আমরা দুঃখিত। এতক্ষণ শুনছিলেন সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 18 এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, নির্বাচনে আনতে কাউকে জোর করা সম্ভব নয় বলেন সিএসি প্রথম আলো। শক্তিশালী বিরোধী দল আবির্ভাবের ঘোষণায় বিএনপিকে কাদেরের হুঁশিয়ারি ইত্তেফাক। লিভিতে 5টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া, মানব জমিন। ইলিয়াস আলীর গুম ইস্যুতে যা বললেন স্ত্রী। যুগান্তর ভারতের শিরোনাম, ধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা বিজেপির, আনন্দবাজার পত্রিকা। সিবিআই তদন্তের দাবিতে অনড়, হাইকোর্টে সুবিচার না পেলে শীর্ষ আদালতে যাওয়ার হুমকি আনিসের বাবার। আজকাল
শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দৈনিক প্রথম আলোর খবর, প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা জোর করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, তবে কমিশনের দায়িত্ব থাকবে সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানানো। সব দল নির্বাচনে অংশ না নিলে তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, গণতন্ত্র বিকশিত হবে না। আজ ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে চেষ্টা করতে হবে।
বিএনপি শক্তিশালী বিরোধী দলে আবির্ভূত হওয়া এবং আন্দোলনের নামে তারা যদি আবারও
ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভাবের ঘোষণার প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীঘ্রই বিএনপিকে শক্তিশালী বিরোধী দল ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে যে তাদের শক্তিহীনতা, দুর্বলতা, অক্ষমতা ও দৈন্যতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে। খবরটি ইত্তেফাকে পরিবেশিত হয়েছে।
এদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, সরকারের একদলীয় ও বাকশালীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেসব তরুণরা প্রতিবাদ জানাচ্ছে তাদের নির্মূল ও নিশ্চিহ্ন করতেই সরকার তাদের গুম করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমার মনে আছে যখন ইলিয়াস আলী গুম হয়ে যায় তখন আমি তার বাসায় গিয়েছিলাম, তার ছোট মেয়ের বয়স ছিল তখন 6 বছরের মতো। সে শূন্য একটা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল। প্রায় প্রত্যেক বছরই আমি তার স্ত্রীর সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাই। এখন দেখা করতে গেলে তার মেয়ে আমাদের সামনে আসে না, অনেক কষ্ট নিয়ে আসে না, বলে তোমরা আসো কিন্তু আমার বাবা তো আর ফিরে আসে না। ইলিয়াস আলীর গুম ইস্যুতে যা বললেন স্ত্রী, যুগান্তরে এই শিরোনামের খবরে লেখা হয়েছে, ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ইলিয়াস আলীকে গুম করে দেওয়ার পর সরকার নাটক সাজাতে চেয়েছিল কিন্তু জনগণ সেটি গ্রহণ করেনি।
অতিরিক্ত অ্যান্টিবায়োটিক 2050 সালে বড় সংকটে পড়বে দেশ। অধ্যাপক শরফুদ্দিন সমকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে 2050 সালে করোনা ভাইরাসের চেয়ে দেশ আরও বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। তিনি বলেন, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আগামী 2050 সালে দেশে করোনা ভাইরাসের মৃত্যুর চেয়েও দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে। ডাক্তার শরফুদ্দিন আহমেদ বলেন, সকলের স্বার্থে মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ করতে হবে, যত্রতত্র অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে।
আফগানিস্তান পাকিস্তান প্রসঙ্গ, মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, শনিবার আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত 47 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। খোস্ত ও কুনার প্রদেশে এই বিমান হামলা চালানো হয়। হামলার পর আফগানিস্তানে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে। তারা বিক্ষোভ থেকে অ্যান্টি পাকিস্তান স্লোগান দেয় এবং হামলার নিন্দা জানায়। পাকিস্তান সেনাবাহিনী এখনও হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
লিভিতে 5টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া। মানবজমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, ইউক্রেন জুড়ে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। 2 সপ্তাহ ব্যবধানে ইউক্রেনের পশ্চিমে থাকা শহরগুলোতে আক্রমণ করছে দেশটি। এর মধ্যে সোমবার 5টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লিভিতে আঘাত হানে বলে জানিয়েছে ইউক্রেন। গত 2 মাস ধরে চলা এই যুদ্ধে এখনও লিভিকে টার্গেট করে বড় কোনো হামলা চালায়নি রাশিয়া। রাশিয়ার ছোঁড়া সর্বশেষ মিসাইলগুলো লিভির বেসামরিক ভবনে আঘাত হেনেছে বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষ্ণসাগরে ইউক্রেনের মিসাইল হামলায় রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংসের পর আবারও সমগ্র ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আরও 5 ধর্ষণকাণ্ডে জনস্বার্থ মামলা বিজেপির, মঙ্গলবার শুনানি হতে পারে হাইকোর্টে। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আরও 5টি ধর্ষণকাণ্ডের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এবার দক্ষিণ 24 পরগনার নেত্রা ও নামখানা, বীরভূমের শান্তিনিকেতন, জলপাইগুড়ির ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের পিংলায় ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হল। মামলাটি করেন বিজেপির পক্ষ থেকে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বিধানসভার গরিমা নষ্ট করছেন রাজ্যপাল, তোপ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন না। সেই সংঘাতের মাঝেই আরও একবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেই অভিযোগ তাঁর। যদিও স্পিকারের মন্তব্য প্রসঙ্গে পাল্টা কিছু বলতে রাজি হননি রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিকে আজকালের একটি খবরে লেখা হয়েছে, ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনায় ফের সিবিআই তদন্তের দাবি তুললেন সালেম খান। এতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ না দিলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ফের একবার আস্থার কথা জানিয়েছে মৃত ছাত্রনেতার পরিবার। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারে নিজেদের সমর্থন স্থগিত করেছে ইউনাইটেড আরব লিস্ট পার্টি। পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরের আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক হামলা এবং 150 বেশি ফিলিস্তিনি মুসল্লিকে আহত করার পর গতকাল ইউনাইটেড আরব লিস্ট এই পদক্ষেপ নেয়। দলটি বলেছে, তারা প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কোয়ালিশন সরকারের প্রতি নিজেদের সমর্থন ও সংসদীয় তৎপরতা স্থগিত রাখছেন। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের রাশিয়া বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে মস্কো নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া ইউক্রেনে যুদ্ধ অপরাধ চালিয়েছে বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী মন্তব্যের পর গতকাল ইহুদিবাদী রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। ইরানে উদযাপিত হল সেনাবাহিনী দিবস। দখলদার ইসরায়েলের কেন্দ্রস্থলে হামলার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন আইন প্রণেতা ইলহান ওমর বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দাবি ভণ্ডামিপূর্ণ, কারণ আইসিসির সদস্য নয় আমেরিকা। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য কারও উপর চাপ প্রয়োগ সম্ভব নয় জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এবং জেল থেকে মুক্তি পেয়েই মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিলেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী সাধু নরসিংহানন্দ, চলছে সমালোচনা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.